সুতরাং যে অনুপম দিগন্ত প্রসারী নাজাতের উপায় করে দেবার জন্য আল্লাহ স্বয়ং এত প্রচণ্ড যন্ত্রণা সহ্য করলেন, সে নাজাত নিশ্চয় অনবদ্য তাৎপর্যের অধিকারী।
তিনি কিসের থেকে আমাদের উদ্ধার করেছেন? ভয়াবহ পাপ থেকে, ভয়াবহ পাপের বোঝা থেকে, এবং তার শাস্তি যে ভয়াবহ মৃত্যু, সেই মৃত্যু থেকে। প্রসঙ্গত, পৌলের দেওয়া সাক্ষ্য আবার লক্ষ্য করা যেতে পারে, এই কথা বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণভাবে গ্রহণেরও যোগ্য যে পাপ হইতে পাপীদের উদ্ধার করিবার জন্যই মসিহ ঈসা দুনিয়াতে আসিয়াছিলেন। প্রথম তিমথীয় প্রথম অধ্যায় 15 আয়াত। এবং সুসমাচার দেওয়া হয়েছে এই বলে, যাহারা হারাইয়া গিয়াছে তাহাদের খোঁজ ও পাপ হইতে উদ্ধার করিতেই মনুষ্যপুত্র আসিয়াছেন। লুক 19:10।
তিনি শয়তানের খপ্পর থেকে আমাদের উদ্ধার করেন, তাই লিখিত আছে, খোদা নাসারতের ঈসাকে পাক রূহ ও শক্তি দিয়াছিলেন, খোদা তাহার সঙ্গে ছিলেন বলিয়া তিনি ভালো কাজ করিয়া বেড়াইতেন, এবং শয়তানের হাতে যাহারা কষ্ট পাইত তাহাদের সকলকে সুস্থ করিতেন। রসুলদের কাজ 10:38। নাজাতের ফল কি? যারা নাজাত লাভ করেছেন তারাই তা উপলব্ধি করেছেন, তারা বহু রুহানি অধিকারের অভিজ্ঞতা লাভ করেছেন, যার কয়েকটি হচ্ছে,
একজন উদ্ধারকর্তা লাভ, লুক 1:69।
সুদৃঢ় নাজাত শৈলের সন্ধান লাভ, জবুর 95:1।
সুরক্ষার জন্য শিরস্ত্রাণের মতো খোদার দেওয়া উদ্ধার লাভ, ইফিসিয় 6:17।
আনন্দের জন্য নাজাতের পেয়ালার আস্বাদন লাভ, জবুর 116:13।
তৃষ্ণা নিবারণের জন্য নাজাতের কূপের সন্ধান লাভ, ঈশায়া 12:3।
রুহানি সৌন্দর্যের জন্য নাজাতের বস্ত্র লাভ, ঈশায়া 61:10।
নাজাত লাভের মাধ্যমে আমরা নির্দোষ প্রতিপাদিত হতে পারছি, আবার আমাদের খোদাবন্দ ঈসা মসিহের মাধ্যমে আল্লাহর সঙ্গে শান্তি সুখ উপভোগের ক্ষমতাও অর্জন করতে পারছি। এই শান্তি সুখ আমাদেরকে এমন অনন্ত জীবনে স্থানান্তরিত করছে, আমাদের অক্ষয় সমৃদ্ধির জন্য আল্লাহ যে জীবনের প্রস্তুতি নিচ্ছেন বেহেস্তি শান্তিনগরী জেরুসালেমে।
যে নাজাত এত সব রুহানি অধিকার ভোগের এবং বেহেস্তি আশীর্বাদের নিশ্চয়তা বিধান করে, সে নাজাত নিশ্চয় অতিমাত্রায় তাৎপর্যপূর্ণ।
প্রিয় শ্রোতা, রসুল পৌলের উত্থাপিত প্রশ্নে আমি আবার ফিরে যেতে চাই। পাপ হইতে উদ্ধারের জন্য খোদা এই যে মহান ব্যবস্থা স্থাপন করিয়াছেন, তাহা যদি আমরা অবহেলা করি তবে কেমন করিয়া আমরা রেহাই পাইব? ইব্রানী 2:3। নাজাতের এই বিপুল আয়োজন অবহেলা করে আমরা কি নিরাপদ থাকতে পারব? যে নাজাত সম্পন্ন করার জন্য আল্লাহ স্বয়ং রক্তমাংসের দেহে আগমন করেন, সেই নাজাদের এহেন বিরাট ব্যবস্থা গ্রহণ করবার জন্য ইনজিলের ডাক অগ্রাহ্য করে কি আমরা সুস্থির থাকতে পারব?
নবীদের পুরাতন কিতাবসমূহে যাবতীয় নিয়মাচার ও আহকাম সহ প্রত্যাদিষ্ট যে কোনো ধর্মের চাইতে নাজাদের তাৎপর্য অনেক বড়। কেমন করে বড়, তার কয়েকটি কারণ এখানে উল্লেখ করা হল।
আল্লাহ নিজেই এর কথা বলতে শুরু করেন, একেবারে আদিতে তিনি বলেন যে নারীর বংশ সর্পের মস্তক চূর্ণ করবে, তৌরাত 3:15। নবীদের পুরাতন কিতাবের যুগে আল্লাহর মধ্যস্থ ছিলেন ফেরেস্তাগণ, অতঃপর তাদের চাইতে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মধ্যস্থ হলেন খোদাবন্দ ঈসা মসিহ। সেই খোদাবন্দি এ নাজাত ঘোষণা করেন এবং আত্মকোরবানির মাধ্যমে তা আনায়ন করেন। এই সত্য মসিহী ইমানের মূল ভিত্তিতে পরিণত হয়েছে। তারপর বিশ্বময় সেই ইমান ছড়িয়ে দেবার জন্য রসুলদেরকে তিনি নিজের রুহের দ্বারা বলিয়ান করে তাদের হাতে সেই ইমানের ভার অর্পণ করেন।
আমরা নিশ্চিত যে বিশ্বাসের উপযুক্ত করে সঠিকভাবে তা উপস্থাপিত হয়, কারণ এই বিশ্বাসযোগ্যতা আসে নবীদের কাছে প্রত্যাদিষ্ট কালামের দ্বারা পুষ্ট হয়ে, এবং নবীরাই পাক রুহের পরিচালিত নাজাতের বাণী আমাদের কাছে পৌঁছে দেন।
যারা নিজেদেরই কানে নাজাতের বার্তা শুনেছেন, তারা অর্থাৎ রসুলগণ, খোদাবন্দ ঈসা মসীহের রক্ত মাংসের দেহে থাকাকালে তার সাহাবি হবার অধিকার লাভকারীগণ, সেই নাজাতের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। তারা সরাসরি তার কাছ থেকে সত্য কালাম শ্রবণ করেছেন, আর সে সত্য কালাম হচ্ছে নাজাতের বাশারত, মুক্তির সুসমাচার। এবং তারা জেরুসালেম থেকে শুরু করে বিশ্বের শেষ প্রান্ত ভাগ পর্যন্ত সে সুসমাচার প্রচার করেছেন।
আল্লাহ স্বয়ং এই সাহাবি তথা রসুলদের সঙ্গে সাক্ষী হিসাবে ছিলেন, তাই তারা পাক রুহের বিভিন্ন ক্ষমতা ও দানের প্রকাশ ঘটাতে সক্ষম হন। নাজাতের সুসমাচার প্রচার করতে গিয়ে রসুলগণ বহু মা জেজা বা অলৌকিকতার ক্ষমতায় পুষ্ট হন। আল্লাহ নিজেই তাদের হাতে সেসব ক্ষমতা প্রদান করেন। সেসব ক্ষমতার মধ্যে ছিল অসুস্থকে সুস্থ করে তোলা, ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলা এবং ভবিষ্যৎবাণী করা।
এখন এই বিরাট নাজাতের ব্যবস্থার তাৎপর্য সম্বন্ধে ওয়াকিবহাল হবার পর আমাদের মনে প্রশ্ন জাগবে, নাজাত লাভের উপায় কি? আকাশের নিচে বসবাসকারী প্রত্যেক ভাষাভাষী মানুষের মনে এ প্রশ্ন শাশ্বত। প্রশ্নটির উত্তর কি? প্রায় 2000 বছর আগে ফিলিপির জেল রক্ষককে রসুল যে উত্তর দিয়েছিলেন, তার থেকে ভিন্ন অন্য কোনো উত্তর এ প্রশ্নের নেই। এবং সেই উত্তর হচ্ছে, আপনি ও আপনার পরিবার খোদাবন্দ ঈসা মসীহের উপর ইমান আনুন, তাহা হইলে পাপ হইতে উদ্ধার পাইবেন। রসুলদের কাজ 16:31।
কৃতজ্ঞচিত্তে আল্লাহর দেওয়া নাজাত কবুল করুন, তাহলে মসি আপনার হৃদয়কে পাক রুহের আনন্দ দিয়ে পূর্ণ করবেন, আপনাকে জয়যুক্ত করবেন এবং পরিশেষে আপনাকে জীবন মুকুট দান করবেন। অতপর আল্লাহর প্রতি মহব্বতে নিষ্কলুষ থাকুন এবং আশা করুন যে অনন্ত জীবন পাওয়ার জন্য আপনি খোদাবন্দ ঈসা মসীহের রহম লাভ করবেন। মনে রাখুন, আপনার জীবন আল্লাহর কাছে এতই প্রিয় যে নিজের পুত্রের মৃত্যু দিয়ে আপনার সে জীবন তিনি ক্রয় করেছেন। সেই জীবনকে আপনি অবহেলা করবেন না, বরং তা রক্ষার জন্য সর্বতোভাবে চেষ্টা করুন।
একজনের ঘটনা শুনুন। সে তার সারা জীবনের সঞ্চিত সব কিছু বিক্রি করে বিক্রয় লব্ধ অর্থ দিয়ে অতি মূল্যবান একটা দুর্লভ মুক্তা কিনেছিল। মুক্তাটাকে সে প্রাণের চেয়ে প্রিয় মনে করে সঙ্গে সঙ্গে রাখত। একবার সে সমুদ্র যাত্রায় দূর দেশে পাড়ি জমাল। জাহাজের ডেকে দাঁড়িয়ে সুন্দর মুক্তাটাকে সে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল, এবং সূর্যকিরণে সেই মুক্তার রূপের ছটা অবলোকন করে পরম তৃপ্তি লাভ করছিল। খেলার ছলে মুক্তাটাকে সে উপরে ছুঁড়ে মারছিল আর লুফে নিচ্ছিল। এই খেলা বিপজ্জনক বলে বন্ধুরা হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও সে একই রকমভাবে খেলে যাচ্ছিল। সুতরাং যা হবার তাই হল, একবার খুব জোরে বেশি উপরে ছুটতে গেলে মুক্তাটা নিচে পড়ে ছিটকে সমুদ্রের অতল গর্ভে হারিয়ে গেল। লোকটা দুঃখে শোকে হতাশায় যন্ত্রণায় কুকড়ে উঠে আত্মনাদ করে বলতে লাগলো, আমার মুক্তাটা হারিয়ে গেল, হারিয়ে গেল।
এই গল্প মিথ্যা নয়। জীবন নিয়ে খেলতে গেলে সব মানুষের ভাগ্যে যে এরকম ঘটবে, গল্পটি তারই ইঙ্গিতবাহী। আপনার জীবন মূল্যবান, মুক্তা তুল্য। আল্লাহ আপনাকে এই যে মূল্যবান মুক্তা দিয়েছেন, আপনি কি সেটা নিয়ে খেলা করবেন? পার্থিব লোভ লালসায় মত্ত হয়ে আপনি কি সেই জীবন মুক্তাকে উপর পানে ছুঁড়ে মারবেন? তাহলে কিন্তু ওই গল্পের মুক্তার মতোই আপনার জীবন মুক্তা অনন্ত মৃত্যুর অন্ধকারে হারিয়ে যাবে।
জীবন মুকুট কেমন করে পাওয়া যায়?
ইঞ্জিল শরীফের প্রকাশিত কালামে আমরা এমন একটি বিধানের কথা পড়ি, মসি, যা প্রত্যেক ইমানদারকে অনুগতভাবে মান্য করতে বলেছেন। তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকিও, তাহা হইলে পুরস্কার হিসাবে আমি তোমাকে জীবন মুকুট দান করিব। প্রকাশিত কালাম 2:10।
এই আসমানি নির্দেশের মধ্যে দুটি অতি গুরুত্বপূর্ণ সত্যের প্রতিফলন দেখতে পাওয়া যায়। প্রথম, মসিহের প্রতি আমাদের বিশ্বাস হচ্ছে এমন মূল্যবান জহরতের তুল্য। আমাদের জীবন বিসর্জন দিয়ে হলেও যা অবশ্যই সযত্নে রক্ষা করে চলতে হবে। দ্বিতীয়, মসিহের উপর আমাদের আস্থা অবশ্যই সারা জীবন ধরে অব্যাহত রাখতে হবে, যেন জীবনাবসানে সে আস্থা পরিপূর্ণ বিকশিত থাকে, কেননা আমরা নিজেরাই মসিহের হাতের আমানত।
অনুরূপ বিশ্বাস ও আস্থার যে অমূল্য পুরস্কার রয়েছে তাই হচ্ছে জীবন মুকুট। মৃত্যুর ক্ষমতাকে চূর্ণ করে এবং কবরের শক্তিকে জয় করে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়ে মসি এই মুকুট লাভ করেন। মসি মৃত্যু দিয়ে মৃত্যুকে জয় করেন, এবং যিনি এই সত্যে বিশ্বাস স্থাপন করেন তাঁকে তিনি জীবন মুকুট দান করেন। এ সম্বন্ধে কিতাবুল মুকাদ্দাসের কয়েকটি বক্তব্য লক্ষ্য করুন।
আর তুমি খোদাবন্দের হস্তস্থিত ভূষণার্থক মুকুট, তোমার খোদার করতল স্থিত রাজকিরিট হইবে। ইশারা 62:3।
তাহা হইলে যখন প্রধান রাখাল দেখা দিবেন তখন তোমরা পুরস্কার হিসাবে তাহার গৌরব মুকুটের ভাগী হইবে, আর তাহা কখনো ম্লান হইবে না। প্রথম পিতর 5:4।
মসিহের পক্ষে আমি প্রাণপণ যুদ্ধ করিয়াছি এবং মসিহি ইমান ধরিয়া রাখিয়াছি, তাই আমার জন্য সব জীবনের পুরস্কার মুকুট তোলা রহিয়াছে। বিচার দিনে ন্যায় বিচারক প্রভু আমাকে সেই পুরস্কার দান করিবেন। তবে উহা যে কেবল আমাকেই দান করিবেন তাহা নয়, যাহারা তাহার ফিরিয়া আসিবার জন্য আগ্রহের সহিত অপেক্ষা করিয়াছে তাহাদের সকলকেই দান করিবেন। দ্বিতীয় তিমোথিও 4:7-8।
যে বিশ্বস্ত ইমানদার সকল প্রলোভন জয় করে নিষ্কলুষ অবস্থায় বেরিয়ে আসতে পারেন তিনি জীবন মুকুট লাভ করেন। মসিহের উপর বিশ্বাসের কারণে যারা মৃত্যু হয় ভীত না হয়ে শাহাদাত বরণ করেছেন এই মুকুট তাঁদের প্রাপ্য।
সংক্ষেপে এই হচ্ছে ইমানের পুরস্কার। এই পুরস্কারের প্রতিশ্রুতি খোদাবন্দ তার প্রতি মহব্বতকারীদের প্রদান করেছেন। ইনজিল শরীফে অনন্ত জীবনের প্রতীক হিসাবে এই জীবন মুকুটের কথা ব্যবহৃত হয়েছে, যা বিশ্বস্ত ইমানদারেরা সরাসরি মসিহের হাত থেকে গ্রহণ করে থাকেন। তিনি এই পুরস্কার রক্ষা করে চলবার নির্দেশ দিয়েছেন এই বলে, তোমার যাহা আছে তাহা শক্ত করিয়া ধরিয়া রাখো, যেন কেহ তোমার ভবিষ্যতের পুরস্কার কারিয়া না লয়। প্রকাশিত কালাম 3:11।
এই নির্দেশের দ্বারা অনুপ্রাণিত হয়ে রসুল পৌল কলসীয়দের বলেন, কেহ যেন তোমাদের পুরস্কার পাইবার পথে বাধা না জন্মায়। কলসীয় 2:18।
এই নির্দেশের দ্বারা মসি তার উম্মতদেরকে এশোর মতো ভক্তিহীন না হবার পরামর্শ দিতে চেয়েছেন, যে এশো একবেলার খাবারের জন্য বড় ছেলের অধিকার বিক্রয় করিয়া দিয়াছিল। পরে যদিও সে কাঁদিয়া কাঁদিয়া দোয়া ভিক্ষা করিয়াছিল, তবু তাহাকে অগ্রাহ্য করা হইয়াছিল, কারণ মন ফিরাইবার সুযোগ তখন আর তাহার ছিল না। ইব্রানী 12:16-17।
নজাত লাভের উপায় কি?
কেমন করে আমি পূর্ণ নজাত লাভ করব এবং পাপ বিদরিত করব? ইমান আনয়ন ও বাপতিস্ম গ্রহণই কি যথেষ্ট? পাপ ক্ষমা হয়ে যাবার পর তওবাকারী ব্যক্তিকে আর কি করতে হবে? আ ল গ আলেকজান্দ্রিয়া মিশর।
বেহেস্তে উত্থিত হবার আগে মসি তাঁর সাহাবিদের আদেশ করেন, তোমরা দুনিয়ার সমস্ত জায়গায় যাও এবং সমস্ত লোকের নিকট খোদার দেওয়া সুখবর প্রচার করো। যে কেহ ইমান আনে এবং বাপতিস্ম গ্রহণ করে সেই পাপ হইতে উদ্ধার পাইবে, কিন্তু যে ইমান আনে না খোদা তাহাকে দোষী বলিয়া স্থির করিয়া আজাব দিবে। মার্ক 16:15-16।
খোদাবান্দের এই আদেশ রসুলগণ যেভাবে ব্যাখ্যা করেন তার থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত মানব জাতি আজাবে পতিত হয়ে ধ্বংস হবে, একমাত্র সেই ইমানদার ছাড়া যিনি ঈসা মসীহের উপর বিশ্বাস স্থাপন করে, তার নামে নিজের অতীত পাপের ক্ষমা লাভ করেছেন এবং নিজের উপর পাপের প্রভাব বিস্তারকারী ক্ষমতা থেকে অব্যাহতি পেয়েছেন।
বস্তুত নজাত দানকারী ইমান সম্পর্কিত কিতাবুল মুকাদ্দাসের শিক্ষার উপর চিন্তা প্রয়োগ করলে জানতে পারি যে আমাদের জন্য এই নজাত আল্লাহ স্বয়ং প্রস্তুত করেছেন। এই নজাত দানকারী ইমানের বহু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে কয়েকটি হচ্ছে:
পাক কিতাবের অন্তর্গত আসমানি প্রত্যাদেশ সম্বন্ধে সচেতনতা এবং সেই প্রত্যাদেশের অন্তর্গত নাজাত সম্পর্কিত বিষয়সমূহে আস্থা। এই নাজাত মসীহের মধ্যে আমাদের জন্য প্রস্তুত করা হয়। মানব জাতি যে স্বভাবত অধঃপতিত এবং পতন থেকে উদ্ধারের জন্য যে মসীহের প্রয়োজন রয়েছে সে সম্পর্কিত কিতাবুল মুকাদ্দাসের প্রত্যাদেশসমূহের সত্যতা মেনে নেওয়া। অবশ্য একমাত্র এই মানসিক অবস্থা নাজাত অর্জনের জন্য যথেষ্ট নয়, তবে তা নাজাত দানকারী ইমানের পথে এগিয়ে যেতে মানুষকে সাহায্য করে।
অধঃপতিত বিবেকের চাহিদার উপর ভিত্তি করে ব্যক্তিগত দৃঢ় অনুভূতি, এই অনুভূতি মানুষের মনে আল্লাহর প্রশংসা ও তার প্রতি কৃতজ্ঞতার বোধ এনে দেয়, ফলে মসীহের মধ্যে নাজাত লাভে উপযুক্ত পথ প্রশস্ত হয়। আমাদের অধঃপতিত স্বভাবের মুক্তির জন্য যে পথ অবাধে প্রস্তুত করা হয়েছে,
আমাদের খোদাবান ও নাজাত দাতা মসীহের উপর স্বেচ্ছায় নির্ভরতা আরোপ, এর ফলে পাপ স্বীকার করতে সুবিধা হয়, আমরা যে ত্রুটিপূর্ণ তা বুঝতে পারা যায়, আমাদের উপর মসীহের নাজাত দানের ক্ষমতার উপলব্ধি আসে, আমরা তাকে আমাদের ব্যক্তিগত নাজাত দাতা রূপে কবুল করতে শিখি এবং বুঝতে পারি যে ক্ষমা কাফফারা ও রুহানি জিন্দেগির তিনিই একমাত্র উপায়।
কিতাবুল মুকাদ্দাসের অনেক আয়াতে এই সমস্ত বিষয়ের ব্যাখ্যা রয়েছে এবং দেখানো হয়েছে কিভাবে মসীহের দেওয়া নাজাত লাভের জন্য আমরা তার নিকটবর্তী হতে পারি। যেমন,
তোমরা যাহারা ক্লান্ত ও বোঝা বহিয়া বেড়াইতেছ তোমরা সকলে আমার নিকট এসো, আমি তোমাদের বিশ্রাম দিব, আমার জোয়াল তোমাদের উপর তুলিয়া লও এবং আমার নিকট হইতে শেখো, কারণ আমার স্বভাব নরম ও নম্র। মথি 11:28-29।
তবে যতজন তাহার উপর ইমান আনিয়া তাহাকে গ্রহণ করিল তাহাদের প্রত্যেককে তিনি খোদার সন্তান হইবার অধিকার দিলেন। ইউহন্না 1:12।
কিন্তু আমি যে পানি দিব, যে তাহা খাইবে তাহার আর কখনো পিপাসা পাইবে না, সেই পানি তাহার অন্তরের মধ্যে উথলিয়া ওঠা ঝর্ণার মতো হইয়া অনন্ত জীবন দান করিবে। ইউহন্না 4:14।
আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর ইমান আনে সে মরিলেও জীবিত হইবে, আর যে জীবিত আছে এবং আমার উপর ইমান আনিয়াছে সে কখনো মরিবে না। ইউহন্না 11:25-26।
ঈসা সাহাবিদের সামনে চিহ্ন হিসাবে আরও অনেক আশ্চর্য কাজ করিয়াছিলেন, সেইগুলি এই খণ্ডে লেখা হয় নাই, কিন্তু এই সমস্ত লেখা হইল যাহাতে তোমরা ইমান আনো যে ঈসাই মসি খোদার পুত্র, আর ইমান আনিয়া যেন তাহার মধ্য দিয়া জীবন পাও। ইউহন্না 20:1। 30 ও 31 আয়াত।
আপনিও আপনার পরিবার খোদাবন্দ ঈসা মসীহের উপর ইমান আনুন, তাহা হইলে পাপ হইতে উদ্ধার পাইবেন। রসুলদের কাজ 16:31 আয়াত।
নাজাত দানকারী ইমানের আলোচনায় আমরা আরো যোগ করতে পারি যে এই ইমানের একাধারে সাধারণ ও ব্যক্তিগত বৈশিষ্ট্য রয়েছে। সাধারণ বৈশিষ্ট্য ধরে রাখা হয়েছে আসমানি প্রত্যাদেশের মধ্যে, এবং ব্যক্তিগত বৈশিষ্ট্য মসি স্বয়ং ও কাফফারা প্রদানকারী হিসাবে তার কর্ম। অন্য কথায়, নাজাত দানকারী ইমান মসিহী নাজাতের আসমানি প্রতিশ্রুতির উপর নির্ভরশীল। মসি যে নাজাতের ভিত্তিপ্রস্তর, সেই মর্মে কয়েকটি ব্যাখ্যা নিম্নরূপ।
মসিহের সাক্ষ্য। মসি প্রায় লোকদের বলতেন তাকে বিশ্বাস করতে। তিনি বলতেন, যদি তারা বিশ্বাস না করেন ধিক্কৃত হবেন। তাকে এই উদ্দেশ্যে সলিবের উপর চড়ানো হবে যে তার উপর বিশ্বাস স্থাপনকারী যে কেউ যেন অনন্ত জীবন পায়। যে কেউ তার উপর বিশ্বাস স্থাপন করলে কখনো সে ধিক্কৃত হবে না, আর না করলে পিতার একমাত্র পুত্রের নামে আস্থাশীল না হবার দরুন সে ইতিমধ্যেই ধিক্কৃত হয়েছে। পুত্রের উপর বিশ্বাস স্থাপনকারী যে কেউ ইতিমধ্যেই অনন্ত জীবন লাভ করেছে, আর যে কেউ তার উপর বিশ্বাস স্থাপন না করে থাকলে সে সেই জীবন দেখতে পাবে না, বরং আল্লাহর গজব তার উপর পতিত হবে। এবং যে তাকে দেখেছে আর তার উপর বিশ্বাস স্থাপন করেছে, সে অনন্ত জীবন লাভ করবে বলেই আল্লাহ মসিহকে পাঠিয়েছেন, আর সেইটাই আল্লাহর অভিপ্রায়। ইউহন্না 3:15, 18 ও 36 আয়াত।
মসিহকে গ্রহণের আবশ্যকতা। মসিহকে জীবনে কবুল করলেই যে নাজাত পাওয়া যায়, সেই মর্মে আসমানি কালামের সংখ্যা অনেক। তার মধ্যে কয়েকটি হচ্ছে, আমরা মানুষের সাক্ষ্য গ্রহণ করিয়া থাকি, কিন্তু খোদার সাক্ষ্য তাহা অপেক্ষা বড়, আর তিনি তাহার পুত্রের বিষয়ে সেই সাক্ষ্য দিয়াছেন। খোদার পুত্রের উপর যে ইমান আনে তার অন্তরে সেই সাক্ষ্য আছে। যে খোদার কথায় ইমান আনে না, সে তাহাকে মিথ্যাবাদী বানাইয়াছে, কারণ খোদা তাহার পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়াছেন তাহাতে সে ইমান আনে নাই। সেই সাক্ষ্য এই যে খোদা আমাদের অনন্ত জীবন দিয়াছেন এবং সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে। খোদার পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবনও পাইয়াছে, কিন্তু খোদার পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। প্রথম ইয়োহন্না 5:9-12 আয়াত।
যাহারা ইমান আনিয়াছে যে ঈসাই সেই মসিহ, খোদা হইতেই তাহার জন্ম হইয়াছে। যাহারা পিতাকে মহব্বত করে তাহারা তাহার সন্তানকেও মহব্বত করে। প্রথম ইয়োহন্না 5:1 আয়াত।
এসব উদ্ধৃতি থেকে সুস্পষ্ট যে নাজাতের জন্য আমাদের যা কিছু দরকার তা হচ্ছে মসিহকে গ্রহণ করা এবং আল্লাহ তার পুত্রের সম্বন্ধে যে সাক্ষ্য দিয়েছেন তাতে ইমান আনা। অর্থাৎ এই মর্মে ইমান আনা যে মসিহ জীবন্ত খোদার পুত্র। মসিহ স্বয়ং ইমানের লক্ষ্যবস্তু, যা নাজাত নিশ্চিত করে দেয় যদি আমরা তার উপর ইমান আনি এবং তার কাছে আত্মসমর্পণ করি।
রসুলের শিক্ষা। অনুরূপভাবে রসুল পৌল শিক্ষা দেন যে মসিহের উপর ইমান এনে আমরা নির্দোষ প্রতিপাদিত হই। এখানে ইমান বলতে আল্লাহর উপর, আসমানি কালামের উপর বা শাশ্বত সত্যের উপর কেবল মানসিক বা স্রেফ সাধারণ ইমান বোঝায় না, বরং এমন ইমান বোঝায় যার লক্ষ্যবস্তু মসিহ। পৌল বলেছেন, যাহারা ঈসা মসিহের উপর ইমান আনে তাহাদের সেই ইমান আনিবার মধ্য দিয়াই খোদা তাহাদের নির্দোষ বলিয়া গ্রহণ করেন। রোমীয় 3:22 আয়াত।
গালাতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এই কথা জানি যে শরীয়ত পালন করিবার জন্য খোদা মানুষকে নির্দোষ বলিয়া গ্রহণ করেন না, বরং ঈসা মসিহের উপর ইমান আনিবার জন্যই তাহা করেন। সেই জন্য আমরাও মসিহ ঈশার উপর ইমান আনিয়াছি, যেন শরীয়ত পালন করিবার জন্য নয় বরং মসিহের উপর ইমান আনিবার জন্যই আমাদের নির্দোষ বলিয়া গ্রহণ করা হয়। গালাতীয় 2:16 আয়াত। তাহা হইলে দেখা যায় মসিহের নিকট পৌঁছাইয়া দিবার জন্য এই শরীয়তই আমাদের পরিচালনাকারী, যেন ঈমান আনিবার মধ্য দিয়া আমাদের নির্দোষ বলিয়া গ্রহণ করা হয়। গালাতীয় 3:24। আমার এখনকার যে জীবন, সেই জীবন আমি খোদার পুত্রের উপর ঈমানের মধ্য দিয়া কাটাইতেছি। গালাতীয় 2:20।
আমাদের মুক্তিপণ হিসাবে মসীহের আত্মকুরবানি। কিতাবুল মুকাদ্দাসে আমরা পড়ি যে বহুজনের পাপ মোচনের জন্য মসীহ একা নিজেকে দান করেন, সকল পাপের কাফফারার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেন এবং আল্লাহর কাছে নিজেকে কোরবানি দেন। আমরা আরও পড়ি যে তার দিনদারি ও মৃত্যুর কল্যাণে কেবল মানুষ নাজাত লাভ করেছে।
তিনি যেহেতু পাপ মোচনকারী ও কাফফারাদাতা, এবং তার উপর ইমান আনয়ন করেই যেহেতু আমরা আল্লাহর কবুলিয়াত লাভ করি, সেই হেতু তাকে আমাদের নিশ্চয়ই সেভাবে গ্রহণ করতে হবে। গোটা সুসমাচার ইঞ্জিল এমনভাবে প্রস্তুত হয়েছে যে মসীহ হচ্ছেন নিজের মধ্যে ও তার কর্মের মধ্যে ইমানের লক্ষ্যবস্তু, এবং তিনি আস্থার ভিত্তি।
আমাদের জীবন ইমানের দ্বারা মসীহের উপর ন্যস্ত। কিতাবুল মুকাদ্দাসের বহু আয়াতে মসীহের সঙ্গে ইমানদারদের সম্বন্ধ যুক্ত করে তাদের জীবনে যে ইমানের দ্বারা মসীহের উপর ন্যস্ত তার প্রমাণ দেওয়া হয়েছে। যেমন আমরা তার মধ্যে আছি ইমানের দ্বারা, তিনি আমাদের মধ্যে বাস করেন, তিনি মাথা আর আমরা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের জীবন তার থেকে উৎসারিত, তিনি আঙ্গুর গাছ আর আমরা শাখা প্রশাখা, এবং তিনি আমাদের ইমান তৈরি করেন ও আমাদেরকে ইমানে খাঁটি করেন।
আল্লাহর উপর কিংবা পাক কিতাবসমূহের উপর সাধারণ ধরনের ইমান যে আমাদের নাজাদের জন্য যথেষ্ট নয়, এসব আয়াত থেকে এবং সমরূপ অন্যান্য আয়াত থেকে তা স্পষ্ট হয়। আয়াতগুলি নিশ্চিত করে যে নাজাদ দানকারী ইমান মসীহে গিয়ে নিষ্পন্ন হয়, যে মসীহ ব্যক্তিগতভাবে আমাদের খোদা ও নাজাদ দাতা হন।
কিতাবুল মুকাদ্দাসে আমরা আরো পড়ি আল্লাহ তার পুত্রকে প্রেরণ করেন এই জগৎকে রক্ষার জন্য। মসীহ আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেন আর আমাদের নির্দোষ প্রতিপাদনের জন্য মৃত্যু থেকে পুনরুত্থিত হন, এবং আল্লাহ তাকে আমাদের জন্য জ্ঞানী, দিনদার, পাক পবিত্র ও কাফফারার উপযুক্ত করে প্রেরণ করেন। তিনি নিজেকে নাজাদদাতা হিসাবে প্রকাশ করেন, এহেন নাজাদদাতাকে যারা গ্রহণ করেন এবং তাঁর সেবায় আত্মনিয়োগ করেন তাঁরা সত্যিকারের ইমানদার। আর কিতাবুল মুকাদ্দাসেরও অভিপ্রায় যে আমরা সেই রকম হব এবং পরিণামে আল্লাহর রহমত লাভ করব।
সন্দেহ নেই যে প্রত্যেক ইমানদার ব্যক্তি মসীহকে সেইভাবে গ্রহণ করেন এবং পাপের কবল থেকে রক্ষাকারী হিসাবে তাকে মান্য করেন। কিতাবুল মুকাদ্দাসে বলা হয়েছে যে মসীহের উম্মতদের কাছে তিনি নবী, যাজক ও রাজা, তিনি জীবনের উৎস, আলো ও আনন্দ, এবং তিনি ইবাদত ও মহব্বতের লক্ষ্যবস্তু।
গভীরতর ও অনন্ত জীবনের জন্য নাজাত এতই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে থাকলে সার্বিকভাবে তার প্রকৃতি ও অর্থ সম্বন্ধে আমরা প্রশ্ন তুলতে বাধ্য যে তাহলে নাজাত কি?
বাস্তবিক প্রথম কথা ও শেষ কথা হচ্ছে মসীহী ধর্ম নাজাতের ধর্ম। এ ধর্মের প্রতিষ্ঠাতা ও নির্মাতা হচ্ছেন আল্লাহর আবির্ভূত কালাম। তিনি দুনিয়াতে আসেন ঈসা নাম নিয়ে, যার অর্থ নাজাদদাতা, খোদা। মসীহ ও মসীহায়াতের বাণীতে নাজাতের যে ব্যাখ্যা রয়েছে তা হচ্ছে মানুষকে পাপ থেকে উদ্ধার করা। কুমারী মরিয়ামকে ফেরেশতা বললেন, তাহার একটি ছেলে হইবে, তুমি তাহার নাম ঈসা রাখিবে, কারণ তিনি তাহার লোকদের তাহাদের পাপ হইতে উদ্ধার করিবেন। মথি 1:21। আর মসীহ নিজের প্রসঙ্গে বলেছেন, যাহারা হারাইয়া গিয়াছে তাহাদের খোঁজ ও পাপ হইতে উদ্ধার করিতেই মনুষ্যপুত্র আসিয়াছেন। Luke 19:10।
আপনি হয়তো এখন বুঝতে পেরেছেন কেবল অনুতাপ প্রকাশ বা তওবার কারণে কিংবা কোনো যাজক বা ধর্মীয় নেতার মধ্যস্থতার কল্যাণে পাপ মুছে যেতে পারে না। কোনো আবেদ, ফকির, ঋষি, নবী বা ফেরেস্তার ক্ষমতা নেই যে তিনি মানুষের পাপ মুছে ফেলতে পারেন। একজন মাত্র ব্যক্তির সে ক্ষমতা আছে, তিনি ঈসা মসি। মসি ব্যতীত পাপ হইতে উদ্ধার আর কাহারও নিকট পাওয়া যায় না, কারণ সারা দুনিয়াতে আর কোনো নাম নাই যে নামে আমরা পাপ হইতে উদ্ধার পাইতে পারি। রসুলদের কাজ 4:12।